الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل درشق অনুষ্ঠান শানে নজুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আল্লাহ করিম রবুল ইজ্জত জাল্লা ওয়ালা আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সুন্দর শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলী শান হল, কিয়ামতের দিন তিন ব্যক্তি তিনজন লোক এমন হবেন যাদের আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন, আর সেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া হবে না। তিন ধরনের লোক যারা আরশি ইলাহির ছায়া লাভ করবেন, তাদের মধ্যে প্রথমজন হলেন যে আমার কোনো উম্মতের পেরেশানিকে দূর করবে, আমার কোনো উম্মতের পেরেশানিকে দূর করে দিবে। দ্বিতীয়ত ওই ব্যক্তি ইরশাদ করলেন যে আমার সুন্নতসমূহ জিন্দা করবে, আর তৃতীয় সে যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করে। এই তিন ধরনের সেই লোকেরা যে যাদের কিয়ামতের দিন আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন। আরও হাদিসে তৈয়বা রয়েছে যে ব্যাপারে বিভিন্ন আমল বর্ণনা করা হয়েছে, আর আরশে ইলাহির ছায়া কোন কোন ব্যক্তির নসিব হবে সে ব্যাপারে আলোচনা বিস্তারিত করা হয়েছে। এখানে বিশেষ করে দরুদে পাকের ফজিলত রয়েছে, উম্মতের কঠিন সময়ে তার পেরেশানিকে দূর করে দেওয়া, তার কষ্টসমূহ সহজ করে দেওয়া, আর নবী পাক আলিহি সাল্লামের সুন্নতকে জিন্দা করা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অনুসরণ করতে থাকা, এগুলো হচ্ছে সেই আমল যে কিয়ামতের দিন আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন, আর অধিক হারে দরুদ পাঠ করার সৌভাগ্য দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, আজকে আমাদের যে টপিক রয়েছে, বিশেষ করে সে আয়াতে মুবারকা যার প্রেক্ষাপট, যার শানে নজুল, তা একজন সাহাবিয়ে রসুল বরং রসুলের অনুসারী দ্বিতীয় খলিফা হজরত সৈয়দনা উমরে ফারুক রদি আল্লাহ তাআলা আনহু, তিনি যেইভাবে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে কিছু পরামর্শ পেশ করলেন, অথবা কখনো কোনো বিষয় সামনে আসলে তো হযরতে উমর রদি আল্লাহ আনহু আপন রায় দিতেন, তো তিনি নিজের যে রায় দিতেন তো সে অনুযায়ী কোরআনে পাকের মধ্যে এমন অনেক আয়াত রয়েছে যে আল্লাহ সে অনুযায়ী আয়াত নাজিল করেছেন, তো তিনি অনেক সন্তুষ্ট হতেন, বরং তিনি এটাকে খুশির সাথে আনন্দ চিত্তে বর্ণনা করতেন যে কোরআনের মধ্যে এতগুলো অংশ, এতগুলো আয়াত এমন রয়েছে যে যা আমার রায় অনুযায়ী, আমার পরামর্শ অনুযায়ী, অথবা আমার প্রশ্ন করার পরে আল্লাহ সে বিষয়ে আয়াতসমূহ নাজিল করেছেন, আর এটা কতই না খুশির বিষয় হয়ে থাকে। কোনো সাদৃশ্যহীন, কোনো উদাহরণহীন, যদি আজকের পরিবেশে আমরা এই কথাটাকে উপলব্ধি করতে চাই, তো আজকে কোনো আলেমের যদিও বা অনেক বড় সম্মান মর্তবা রয়েছে, অথবা কোনো অনেক বড় পীর সাহেব হলেও এখন একজন মুরিদ, অথবা কোনো অনেক বড় আলেমিদিনের শাগরিদ, তিনি যখন কোনো বিষয়ে রায়ের ব্যাপারে পরামর্শ দেন, রায় দেন, অতপর সেই পীর সাহেব কিংবা আলেম সাহেব তিনি আপন সেই শাগরিদ কিংবা মুরিদকে এ কথার উপর বলে দেন যে অনেক সুন্দর রায় দিয়েছ তুমি, তোমার রায়ের ব্যাপারে আমি চিন্তা করছি, তো এটা তার জন্য অনেক বড় খুশির কারণ হয়ে যায়। তিনি সারা জীবন সেই বিষয়ে গুণগান গাইতে থাকবেন যে আমার রায় অমুকের রায়ের সাথে মিলে গেছে, অথবা যেটা আমি রায় দিয়েছি অমুক সেটাকে পছন্দ করেছেন। তো আপনারা লক্ষ্য করুন, যখন সৈয়দনা ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার রায়ের উপরে আল্লাহ কুরআন নাজিল করেন, তো উনি কতটা খুশি হয়েছিলেন, আর কতটা খুশির সাথে তিনি সে বিষয়গুলো বর্ণনা করতেন। হজরতে আলী কর্রমাল্লাহ তাআলা ওয়াজহুল করিম তিনি বর্ণনা করেন যে ইন্না ফিল কুরআনি লাকুরআনাম মিন রায়েল উমর, যে কুরআনের মধ্য থেকে কিছু এমন অংশ কোরআনের আহকাম মজুদ রয়েছে যা হজরতে উমর রদিয়াল্লাহ তাআলার রায় অনুসারে। হজরত সৈয়দনা মুজাহিদ রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন, বলেন যে কানা উমরু ইয়ারা রায় ফয়ানজিলু বিহিল কুরআন, বলেন যে যখন হজরত উমর কোনো বিষয়ে রায় দেন তখন সে বিষয়ে কুরআন নাজিল হয়ে যায়, অর্থাৎ কুরআনের সে বিষয়ে হুকুম চলে আসত। হজরতে আবদুল্লাহ বিন উমর রদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলেন যে যখন কোনো বিষয়ে বিভিন্ন সাহাবিদের মতামত চাওয়া হতো তো তাতে আমার সম্মানিত পিতার কাছ থেকেও রায় তলব করা হতো। বললেন যখন আমার পিতা থেকে রায় তলব করা হতো তো বললেন যে তখন আমার পিতার রায় এমন হতো যে কুরআনে পাকের আয়াত ও আল্লাহ তাআলা সেভাবে নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে শান হজরতে উমর রদিয়াল্লাহ তাআলা আনহুর, উনার যে আল্লাহ যার রায় অনুযায়ী কুরআনের মধ্যে আয়াতসমূহ নাজিল করতেন, উনাকে মুয়াফিকাতে উমরও বলা হতো। আর এটা শুধুমাত্র কুরআন নয় বরং কুরআনের কিছু আয়াত। আচ্ছা, এভাবে হাদিসে পাকের মধ্যে কিছু বিষয় রয়েছে যখন তিনি রায় দিতেন তখন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রায়কে পছন্দ করতেন এবং সেটাকেই নির্বাচিত করতেন। আচ্ছা, অনুরূপভাবে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সাথেও এমন বিষয় ঘটেছে। তো ইনশাআল্লাহুল আজিজ কিছু কুরআনের সে সমস্ত আয়াত যা বিশেষভাবে হজরতে উমর রদিয়াল্লাহু তাআলা আনহুর বলার উপরে ওনার পরামর্শের ভিত্তিতে নাজিল হয়েছে, তো সে অনুপাতে আমরা শুনব। অতঃপর আরও কিছু আলোচনা হাদিসে তৈয়বাসমূহের দিকেও যাব। এক আয়াতে মুবারকা যে হজরত উমর রদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে আল্লাহ রব্বুল আলামিন তিনটি বিষয়ে আমার রায় অনুযায়ী হুকুম ইরশাদ করেছেন, আমার অনুযায়ী হয়েছে। এখানে বিশেষ করে তিন উল্লেখ করেছেন এই রেওয়ায়তের মধ্যে, আরও অন্যান্য রেওয়ায়তের মধ্যে রয়েছে যে জিনাকে মুয়াফিকাতে উমর রদিয়াল্লাহু তাআলা আনহু বলা হতো। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তাওয়াফ করলেন, আর তাওয়াফের পরে আরজ করলেন আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, কেন এমনটা হবে না যে লাবিত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে মাকামি ইব্রাহিমকে আমরা মুসাল্লা বানিয়ে নিব, নামাজের জায়গা বানিয়ে নিব। তো এই রায় দিলেন তিনি, তো কোরআনের মধ্যে আল্লাহ আয়াতসমূহ নাজিল করলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে ইব্রাহিম আলাইহি সালামের দাঁড়ানোর জায়গাকে সেই জায়গাকে তোমরা মুসাল্লা বানিয়ে নাও, অর্থাৎ নামাজের জায়গা বানিয়ে নাও। উলামাগণ লিখেন যে তাওয়াফের পরে সবচাইতে উত্তম জায়গা যেখানে সেই দুই রাকাত নফল আদায় করা হয় সেটা মকামে ইব্রাহিমের কাছে। সমস্ত হেরেম আল্লাহর হেরেম, যেখানেই পড়ুন বরকত আর বরকত, রহমত আর রহমত, সওয়াব আর সওয়াব। কিন্তু বিশেষভাবে সে জায়গার উপর যেখানে ইব্রাহিম আলাইহিসসালামের কদম মুবারক লেগেছে আর সে জায়গার নিসবত আল্লাহর প্রিয় খলিলের সাথে, তো সেখানে নামাজ পড়া উত্তম নামাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ অধিক সাওয়াবের সে নামাজ হয়ে যায় যেটা তাওয়াফের পরে পড়া হয়, যেটা মকাম ইব্রাহিমের উপর পড়া হয়ে থাকে। এখানে এটাও জানা গেল যে যে জায়গার সাথে আল্লাহর প্রিয় ভাজনদের সম্পর্ক হয়ে যায় সেটার মর্তবা, সেটার শান আরও বেশি বড় এবং মহান হয়ে যায়। হেরাম পুরোটাই আল্লাহর, কিন্তু নামাজ সেখানে পড়ার জন্য আল্লাহ হুকুম ইরশাদ করছেন যেখানে আপন খলিল আলাইহিসসালামের আপন খলিলের পা মুবারক লেগে গেছে, সেখানে যেখানে নকশা রয়েছে ইরশাদ করা হলো নামাজ এখানে পড়ুন। আচ্ছা, আমি এখানে মাসালও আরজ করছি, কেননা তাওয়াফের মাধ্যমে এতটা কষ্টের যে প্রত্যেক ব্যক্তি সেখানে মকামে ইব্রাহিমের নামাজ তারা পড়তে পারে না, অনেক লোক পড়েনও কিন্তু কিছুটা ভিন্ন নিয়মে পড়ে থাকে, অনেকে চলার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে থাকে, কারো সাথে সেখানে লেগে যায়, পড়ে যায়, এ ধরনের বিষয় সংঘটিত হয়। তা আপনি যদি সেখানে জায়গা পেয়ে না থাকেন তাহলে মকাম ইব্রাহিমের পাশে যেখানে আপনি জায়গা পাবেন সেখানে আপনি পড়ে নিন, না হয় পুরো হেরাম শরীফ রয়েছে, আপনি হেরামের মধ্যে সেই নামাজকে আদায় করতে পারেন। তো এটা সেই আয়াতে মুবারকা যেটা হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, রায় দিলেন, তো আল্লাহ সেই অনুপাতে কোরআনের আয়াতকে নাজিল করে দিলেন। এখন দেখি দ্বিতীয় আয়াতের দিকে। হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেওয়ায়ত করেন যে হজরত সৈয়দনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারেগাহে রিসালতে আরজ করলেন। আর এই বিষয়টি পর্দার সাথে সম্পর্ক রাখে, কেননা প্রথমে যখন আজওয়াজে মুতাহারাত ওনাদের সাথে কেউ কথা বললে, কালাম করলে, তো সে সময় পর্দার হুকুম নাজিল হয়নি। তো হিজাব ছাড়াই তারা দিনের বিষয়সমূহকে নিয়ে মানুষকে রেহনুমাই দিতেন, কেননা অনেক হাদিসের অংশ এমন রয়েছে যা আজওয়াজে মুতাহারাতের কাছেই ছিল, সাহাবাগণ সেখান থেকে নিত, ওনাদের কাছে জিজ্ঞেস করত। তো একবার হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরজ করলেন বারেগাহে রিসালতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আপনার যে স্ত্রীগণ রয়েছে বিভিন্ন ধরনের মানুষ সেখানে আসে, তো যদি এমন হতো যে আপনি তাদেরকে হুকুম ইরশাদ করে দিতেন যে উনারা পর্দা করবে, আর যার কথা বলা প্রয়োজন হবে তো তিনি একটি হিজাবের মাধ্যমে কথা বলবে, পর্দারত অবস্থায় কালাম অর্থাৎ কথাবার্তা বলবে, তিনি এই বিষয়ে রায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রায় এত বেশি পছন্দ হল যে রব তাআলা কুরআনে পাকের মধ্যে এই বিষয়ে আয়াত নাজিল করে দিলেন আর ইরশাদ করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। ইরশাদ করলেন, হে নবী, আপনার স্ত্রীদের আর আপনার কন্যাদেরকে আর মুসলমানদের নারীদেরকে হুকুম দান করুন। কাদের জন্য হুকুম এসেছে? ইয়া আইয়ুহা নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ইরশাদ করলেন, হে নবী, আপন স্ত্রীদেরকে, আপন কন্যাদেরকে আর মুসলমানদের নারীদেরকে আপনি হুকুম ইরশাদ করে দিন। কোন বিষয়ে হুকুম ইরশাদ করবেন? যে আপন চাদরের একটি অংশ আপন মুখের মধ্যে ঢেকে রাখবে। আর ইরশাদ করলেন, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না, আর আল্লাহ ক্ষমাকারী মেহেরবান। মাদানী চ্যানেলের দর্শক, আজ বিভিন্ন ধরনের আওয়াজ উত্তোলন করা হয়, এমন সেকুলার আর লিবারেল লোক রয়েছে যে পর্দার কথা, পর্দার আলোচনা এটা শুধুমাত্র মৌলানারা করে থাকে, মৌলবীদের এটা কাজ হয়ে থাকে, আর তারা লোকদেরকে মাযাল্লাহ এই নাম নিয়ে পুরুষদেরকে, নারীদেরকে তারা মৌলানাদেরকে বর্জন করার জন্য বলে থাকে, যে তারা অনেক কুদৃষ্টির কথা বলে থাকে, পর্দার কথা বলে, আর এইভাবে তারা মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা আর বোনেরা, আল্লাহ কোরআনের মধ্যে যে হুকুম ইরশাদ করেছেন আজওয়াজে মুতাহারাতকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যাদেরকে আর মুসলমানদের নারীদেরকে, তো যারা মুসলমান, যারা মুমিন নারী এবং পুরুষ, তারা আল্লাহর এই হুকুমের উপর তারা এটাকে সাদরে গ্রহণ করে নিবে, যেটা রবের হুকুম। আর আল্লাহ আপন হাবিব আলাইহিসাল্লামকে ইরশাদ করেছেন, আপনি অমুক অমুককে হুকুম দিন, তারা আপন চাদরের একটি অংশ আপন মুখের উপরে, আপন চেহারার উপরে ফেলে রাখে, আর তারা পর্দা অবস্থায় থাকে। এই আয়াতে মুবারকা নাজিলের পরে অতপর আজওয়াজে মুতাহারার জন্য এই হুকুম নাজিল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদেরকেও এই, অতপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কন্যাদেরকে, সেই মুসলমান নারীদেরকে, মহিলাদেরকে অতপর এই হুকুম ইরশাদ করে দিলেন, আর তারা এভাবে পর্দার পাবন্ধ হয়ে থাকবে। যখন শরীয়তের হুকুম চলে আসল, জনাবে রিসালতে মাফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন, অতপর তারা এই হুকুমের অনুসারী হয়ে গেল। এক মহিলা সাহাবির ব্যাপারে এসেছে যে কোনো এক যুদ্ধের সময় মহিলা পুরোপুরিভাবে পর্দা করে, আপন চেহারার উপরে পর্দা আর হিজাবরত অবস্থায় তিনি আপন সন্তানের মাইয়াতকে তার শরীরকে তালাশ করার জন্য অগ্রসর হচ্ছিল। লোকেরা বলল আশ্চর্য যে তার সন্তান শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল, আর তিনি এখনও হিজাবরত অবস্থায় রয়েছে। তো সে ব্যাপারে সে মহিলা বলতে লাগল, উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার সন্তান অবশ্যই মৃত্যুবরণ করেছে, কিন্তু আমার লজ্জা মৃত্যুবরণ করেনি, আমার হায়া ফুরায়নি, আমার সন্তান মারা গিয়েছে। তো এই কথা সমস্ত মুসলমান নারীদেরকে এটা বুঝতে হবে। হে মাহবুব, আপনি পুরুষদেরকে বলুন যে আপন দৃষ্টি অবনত রাখবে আর আপন লজ্জাস্থানের হিফাজত করবে। আর আপনি মুমিন নারীদেরকেও বলে দিন যে তারাও আপন দৃষ্টি অবনত রাখবে আর আপন লজ্জাস্থানের হেফাজত করবে। তো পর্দার হায়ার এই শিক্ষা পুরুষের জন্য রয়েছে, নারীর জন্য রয়েছে। হ্যাঁ, নারীদের জন্য বিশেষ করে একটি হিজাব রয়েছে যে তারা আপন চেহারার উপর ওড়না রাখবে, বুরকা পরবে, হিজাব অবস্থায় আপন কাপড়কে, আর কাপড়ও এমন হবে যাতে শরীরের আকৃতি প্রকাশ পায় না, এমন এমন ঢিলাডালা কাপড় পরার জন্য হুকুম রয়েছে। আর এই অনুযায়ী আর নিজের উপর পর্দার একটি অবস্থান থাকবে। শুধুমাত্র এটা বলা যে পর্দা সেটা হৃদয়ে হয়ে থাকে, চোখের হয় না, না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম ইরশাদ করে দিয়েছেন, তিনি চোখের পর্দার জন্য হুকুম ইরশাদ করে দিয়েছেন। আর কুরআনের এক জায়গায় এটি ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ চোখের খেয়ানত সম্পর্কে অবহিত, আর অন্তরে যা কিছু রয়েছে তাও আল্লাহ পাক জানেন। তো পর্দার সম্পর্ক সেটা প্রকাশ্য বিষয়ের সাথে। তো আমি যেখানে আরজ করছিলাম যে এই আয়াতের প্রেক্ষাপট, সৈয়দনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাক আলাইহিসসালামের বারেগাহে বললেন, আর আল্লাহ পাক সেভাবে আয়াতে করিমা কুরআনে পাকের মধ্যে নাজিল করে দিলেন। মাদানী চ্যানেলের দর্শক, আরও একটি আয়াতে মোবারকা হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দোয়া করেছেন আর বারবার আরজ করেছিলেন, রব সেভাবেই আহকাম নাজিল করেছেন। মদ্যপান ইসলামের শুরুতে হারাম ছিল না, বরং সেই সময় লোকেরা এটাকে সাধারণ একটি পানীয়র মতো ব্যবহার করত। অতঃপর এমন একটি ঘটনা হল, তো সেটার পরে কিছু তার নিষেধাজ্ঞা আসলো, অতঃপর আরও কিছু ঘটনার প্রেক্ষিতে আরও কিছু নিষেধাজ্ঞা চলে আসলো, মদের নিষেধাজ্ঞা ক্রমান্বয়ে হয়েছে, কিছুটা তারপর কিছু তারপর কিছু। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফা, হে আল্লাহ, মদের ব্যাপারে একেবারে স্পষ্ট বর্ণনা আপনি দান করুন, ব্যাপক হুকুম আপনি নাজিল করে দিন। তিনি এই দোয়া করলেন। তো আল্লাহ সূরা বাকারার একটি আয়াতে মুবারকা নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কবীর, ইরশাদ করলেন যে আপনার কাছে মদ এবং জুয়ার ব্যাপারে প্রশ্ন করা হবে, তো আপনি বলে দিন যে এই উভয়ের মধ্যে বড় গুনাহ রয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে ওনাকে ডাকা হল, আর উনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর ওনাকে এই আয়াতে মুবারকাও শুনিয়ে দেওয়া হল। অতঃপর দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফা, হে আল্লাহ, খমর মদের ব্যাপারে একেবারে স্পষ্ট বর্ণনা আপনি দান করুন, ব্যাপক হুকুম দান করুন। তো অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে মুবারকা সূরা নিসার দান করলেন, জাতির সাথ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ইরশাদ করা হলো, হে ঈমানদারেরা, মদ্যপ অবস্থায় নামাজের কাছেও যেও না, অর্থাৎ সে অবস্থায় খমর তথা মদের নিষেধাজ্ঞা পরিপূর্ণ আসেনি। কিন্তু ইরশাদ করলেন, যখন নেশাগ্রস্ত হবে তো নামাজের নিকটবর্তী হয়ো না, এই নিষেধাজ্ঞা চলে আসলো। সে সময় নামাজের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞা এসেছে, আর সাধারণ অবস্থায় সাধারণ পানির মতো মানুষ এটাকে ব্যবহার করত। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফা, হে আল্লাহ, মদের ব্যাপারে একেবারে স্পষ্ট হুকুম নাজিল করে দিন, মদের ব্যাপারে একেবারে স্পষ্ট হুকুম নাজিল করে দিন। তো পুনরায় এই পদ্ধতিতে যখন তিনি দোয়া প্রার্থনা করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন অথপর কোরআনে পাকের মধ্যে একটি আয়াতে মুবারকা তিনি নাজিল করলেন, আর এই আয়াত সুরায়ে মাইদার মধ্যে রয়েছে। ইন্নামা ইউরিদু শায়তানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। ইরশাদ করলেন যে শয়তান এটাই চায়, তোমাদের মধ্যে আদাওয়াত তথা দুশ্মনী শরাব এবং জুয়ার মাধ্যমে ঢেলে দিবে, আর ইরশাদ করলেন তোমাদের আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে বিরত রাখবে, অতঃপর তোমরা কি বিরত হবে? এই আয়াতে মুবারকা যখন নাজিল হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখে মদিনার গলিতে পাঠিয়ে দিলেন, বললেন যাও সেখানে মানুষদেরকে এই নিষেধাজ্ঞার হুকুম শুনিয়ে দাও। রব এটাকে বাতিল করে দিয়েছেন, এটাকে নিষেধ করে দিয়েছেন। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এটা থেকে ফিরে এসেছো, প্রত্যাবর্তন করেছ? তো রেওয়ায়েতের মধ্যে বর্ণনা করা হয়েছে, যখন সেই ব্যক্তি নিষেধাজ্ঞার হুকুম জানিয়ে মদিনার গলি অতিক্রম করছিল, তো যেই গলির মধ্যে তিনি ঘোষণার মাধ্যমে অতিক্রম করছিল, তোমরা কি এটাকে ফিরে এসেছো, প্রত্যাবর্তন করেছ? তো বলা হয়েছে যে যে লোকেরা আপন মটকা, আপন পেয়ালা, তেজস্পত্র সব কিছু যেগুলোতে মদ ছিল সেগুলো তুলে বাইরে ফেলে দিলেন, কেননা তখন মদ হারাম হয়ে গিয়েছে। প্রথমে হালাল ছিল, এখন হারাম হয়ে গেছে, এখন কোরআনের হুকুম চলে এসেছে, এখন কেউ এটাকে দলিল বানাতে পারবে না যে সে সময়ে সেটা হালাল ছিল, না না, অতঃপর নিষেধাজ্ঞা চলে এসেছে, অতঃপর এমন নিষেধাজ্ঞা যে মদ পানকারী, পরিবেশনকারী, প্রস্তুতকারী, বহনকারী, যার দিকে বুঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে, এই সকলের উপর লানত, এই সকলের উপর লানত, এটার মূল্য গ্রহণকারী, পরিবেশনকারী, এই সমস্ত ব্যক্তির উপর লানত বর্ণনা করা হয়েছে রেওয়ায়তের মধ্যে। আর মদ্যপানকে সমস্ত গুনাহের মূল, ভুলসমূহের মূল, এভাবে মদকে আখ্যায়িত করা হয়েছে যে এতে মানুষের মস্তিষ্কের মধ্যে বিকৃতি ঘটে, আর তার অনেক বিষয়াদির মধ্যেও বিকৃতি ঘটে যায়। সে অনেক খেয়ে ভালো মন্দ বলে থাকে, সে অবাধ্য হয়ে যায়, জীবন ধ্বংস হয়ে যায় আর নষ্ট হয়ে যায়, তালাকের বিষয়সমূহ সংঘটিত হয়। অনেক লোক এমন রয়েছে মদ্যপান অবস্থায় তালাক দিয়ে থাকে, অতঃপর বলে যে আমার জানাই ছিল না, আমি তো নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম। এ অবস্থায় তাকে কোনো মুফতি এমন ফতোয়া দিবে না যে মদ্যপানের কারণে তুমি ছাড় পেয়েছ, না, তুমি নিজেই ইচ্ছেকৃত এই মদ পান করেছ, আর এই নেশার কারণেই তুমি তালাক দিয়েছ, তোমার এই তালাক পতিত হবে, সেক্ষেত্রে কোনো ধরনের তোমাকে নমনীয়তা দেখানো হবে না, এটা স্পষ্ট শরীয়তের আহকামাত। তো অতঃপর মদের নিষেধাজ্ঞা বর্ণনা করা হল। তো এটার প্রেক্ষাপট এ আয়াতে মুবারকার, আর সেই সবাবে নজুল এবং শানে নজুল হজরতে উমর রদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সে দোয়া ছিল, তো এটাও সে আয়াতে মুবারকাসমূহ থেকে একটি আয়াতে মুবারকা, যা ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন অথবা তালাশ করলে আল্লাহ ওনার জন্য এটা নাজিল করে দিতেন। মাদানী ছিলেন দর্শক, অনেক আয়াত এমন রয়েছে যা তিনি বলেছেন আর যা পরামর্শ দিলেন আল্লাহ তার উপর হুকুম নাজিল করেছেন। আর অতঃপর কিছু রেওয়ায়েত এমন রয়েছে আজানের ব্যাপারে, আজান শুরুতে আজান সে ধরনের ছিল না এই কালিমাসমূহ, যখন নামাজ হতো তখন আর সলাতু জামিয়া এই কালিমা বলা হতো, মানুষ নামাজের জন্য চলে আসত। একবার সাহাবিগণ উপবিষ্ট ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পাশে, যে আমরা এ ধরনের কিছু বানিয়ে নিই মানুষ যাতে জানতে পারে যে নামাজের সময় হয়ে গিয়েছে, তা না হলে গলির মধ্যে বাজারে তো এটা এলান করতে হয় যে আসলাতু জামিয়া, আসলাতু জামিয়া, নামাজ শুরু হয়ে যাবে, নামাজ কায়েম হয়ে যাবে, জামাত শুরু হয়ে যাবে, এভাবে আসতো লোক। কোনো এমন নিয়ম হয়ে গেলে, আচ্ছা কিছু লোকেরা বলল যে আমরা আগুন জ্বালিয়ে দিব মানুষ জানার জন্য, তো হুজুর আলাইহিসসালাম বললেন এটা অগ্নি উপাসকদের পদ্ধতি, এভাবে আগুন জ্বালানো, তো এটা করা হবে না। আচ্ছা কেউ বলল যে বাঁশি বাজিয়ে দেওয়া হবে, ঘণ্টা বাজিয়ে দেওয়া হবে, ইরশাদ করলেন তাদের মধ্যে কিছু ইহুদিদের পদ্ধতি, কিছু নাসারাদের পদ্ধতি, না আমরা তো এমনটা করব না। অর্থাৎ কোনো কথার উপরে এখনও কেউ ঐক্যমত হননি, আর হুজুর আলাইহিসসালাম কোনো হুকুম ইরশাদও করেননি। হজরতে আবদুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখলেন, তো স্বপ্নের মধ্যে কেউ ঘণ্টা বাজাচ্ছিলেন, একটা বাজে ধরনের। তো তিনি ওনাকে বললেন যে এটা আমার কাছে বিক্রি করবে? বলেন তুমি কি করবে? বলেন আমি এটা দ্বারা মানুষকে নামাজের জন্য ডাকবো আর নামাজের এলান করব। তো সে ব্যক্তি বলতে লাগলো ঘুমের মধ্যে যে আমি এটা থেকে উত্তম না তোমাকে বলে দিব। তিনি বললেন কি উত্তম? তো তিনি এই শব্দগুলো ওনাকে বললেন, আল্লাহ আকবর আল্লাহ আকবর। অতপর পরিপূর্ণ শেষ পর্যন্ত যেটা ছিল সেই কালিমা, যেগুলো আজানের কালিমা, তিনি এটা বলে দিলেন। এখন তিনি সকালবেলা উঠলেন আর উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। তো যখন তিনি সেখানে গেলেন, তো হুজুর আলাইহিসসালামকে বলার পরে তিনি এটা খুব পছন্দ করলেন আর বললেন যে তুমি বেলালকে বলো সেভাবে ডাকবে, অর্থাৎ তিনি আজান দিবেন। তো এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা বলে দিলেন। তো যখন প্রথম আজান হলো, আল্লাহু আকবর আল্লাহু আকবর, এই পদ্ধতিতে কালিমাসমূহ যখন বুলন্দ হলো, তো বললেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ঘরে এই আওয়াজ শুনতে পেলেন আর তিনি মসজিদের দিকে দৌড়ে আসলেন, এমন অবস্থায় যে ওনার চাদর জমিনে বেষ্টন হচ্ছিল। তিনি দৌড়ে দৌড়ে আসছিলেন, অতঃপর এসে তিনি কি বললেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ রায়তু মিসলা মা রা, যেভাবে ইনি স্বপ্নের মধ্যে দেখলেন আমি অনুরূপ স্বপ্নে দেখেছি, যে আমাকেও কেউ এই কালিমাতগুলো শিক্ষা দিচ্ছেন, এই বাক্যগুলো বলছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে ইরশাদ করলেন, ফালিল্লাহিল হামদ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আর এখানেও হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা বর্ণনা করেন যে মুয়াজ্জিনের রাসূল যখন তিনি প্রথম আজান দিলেন এবং যে বাক্যগুলো প্রয়োগ করছিলেন, তো তিনি আজানের শুরুতে তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তেন, অর্থাৎ আল্লাহু আকবর আল্লাহু আকবর, এই কলিমা পাঠ করার পর, অতঃপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তেন, অতপর হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা এগুলো পড়তেন। তো কোনো একবার তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন, তিনি এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তো তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাও পড়বে। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা ওনার কাছ থেকে শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা শুনছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালকে বলছিলেন যে কুল কামা আমরাকা ওমর, ওমর যেভাবে তোমাকে বলছে সেভাবে পড়ো, অর্থাৎ এই বাক্যগুলো অন্তর্ভুক্ত করো, এভাবে এটা আজানের একটি অংশ। এটা মনে রাখবেন যে শুধু স্বপ্নের কারণে এটা শরীয় হুকুম অন্তর্ভুক্ত হয়নি, বরং সেই স্বপ্নকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে প্রকাশ করলেন আর তিনি এটাকে অনুমতি দিলেন, বলে দিলেন আর হুকুম ইরশাদ করে দিলেন, এভাবে এটাকে স্থির করে দেওয়া হলো। অতঃপর এই আজান হলো, যার শব্দগুলো বলার কারণে সওয়াব রয়েছে। যেখানে আজান দেওয়া হয়ে থাকে সেখান থেকে শয়তান পালিয়ে যায়, কষ্ট থেকে রব তাআলা মুক্তি দান করেন। এক তো আজান সেটা যেটা পাঞ্জিকানা নামাজের জন্য দেওয়া হয়, সাধারণ ক্ষেত্রে মহামারী হলে, পেরেশানিতে থাকলে, ঘরে কোনো কষ্টে পতিত হলে আজান দিন, এটার বরকত পাওয়া যাবে। অগ্নিকাণ্ড হলে, জলোচ্ছ্বাস হলে, এমন কিছু হলে আজানের বাক্যগুলো বলতে থাকুন, এটা অনেক বরকতপূর্ণ বাক্যসমূহ, যেগুলো পাঁচ ওয়াক্ত আল্লাহর দিকে, নামাজের জন্য আল্লাহর দিকে আহ্বান করার দাওয়াত এবং উত্তম কালিমা, এতে অনেক বরকত রয়েছে। তো যখন আজান ঘরে হবে, তো ইনশাল্লাহ এমন অনেক বরকত সে ঘরের মধ্যেও নাজিল হবে। তো এটা বলার উদ্দেশ্য হলো এটাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে যে সিদ্ধান্ত দিলেন সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে স্বীকৃতি দিলেন আর সেটা যথাযথ রেখেছেন। যে বাক্য তিনি বললেন, তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেভাবেই হুকুম দিলেন, যেভাবে উমর বলছে সেভাবেই তুমি করো। কোরআনের কথা আমরা বলছি, তো কোরআন একত্রীকরণের সিদ্ধান্ত হযরত উমর দিয়েছিলেন। জি জি, মাদানী চ্যানেলের দর্শক, এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আর এসে তিনি পরামর্শ দিলেন আবু বকর সিদ্দিকের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দেখুন এতগুলো হাফেজ শহীদ হয়ে গিয়েছে, যদি এইভাবে চলতে থাকে তো কোরআনের যে অংশ বাকি রয়েছে সেগুলো সামনের প্রজন্ম পাবে কি না, সেটা যেন কমে না যায়, এটাও কোরআনের সাথে মহাব্বতের বিষয়। আর এই জন্য তিনি এই রায় দিলেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন যে উমর, আপনি সেই পরামর্শ দিচ্ছেন যা রাসূলুল্লাহ আলাইহিসসালামের সময়কালে হয়নি। তিনি বললেন, আপনি কাজ তো করুন, এটা ভালো কাজ, উত্তম কাজ, এটি তার মধ্যে মঙ্গল রয়েছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেলেন, বলতে লাগলেন আমার অন্তরকে আল্লাহ প্রসারিত করলেন যেভাবে হযরত উমরের অন্তরকে আল্লাহ প্রসারিত করেছেন। অতঃপর আমরা একজন লেখককে ডাক দিলাম, কাতিবে ওয়াহি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো আর উনাকে বলা হলো যে ভাই এমন করুন যে কোরআনকে এক জায়গায় জমা করুন। তো তিনি বলতে লাগলেন যে আপনারা দুজনে আমাকে সেই কথা বলছেন যেটা রসুলে পাকের জামানায় ছিল না? তো বললেন যে যদিও বা ছিল না, এটা উত্তম কাজ, এটা মঙ্গলজনক কাজ। এই হাদিস দ্বারা এটা জানতে পারলাম যে সেই সমস্ত বিষয়াদি যা রসুল্লাহ আলহিসালামের জামানার পরবর্তীতে হয়েছে কিন্তু কাজ মঙ্গলজনক, কাজ উত্তম কাজ, সেটা বিদআতে হাসানার আওতার মধ্যে আসে আর সেই আমল সেটা নেকির আমল হয়ে যায়, সাওয়াবের আমল হয়ে যায়। এটাকে শুধুমাত্র এটা বলে ছেড়ে দেওয়া হবে না যে এটা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসলামের জমানার মধ্যে ছিল না, এজন্য আজ আমরা এটাকে করব না, না বরং যদিও এটা পরবর্তীতে শুরু হয়েছে কিন্তু কোন সুন্নতকে ধ্বংসকারী নয়, শেষ করে দিবে না এটা। তো সে আমলকে আবশ্যিক করে রাখা হবে আর সেটা বেদাতে হাসানার আওতায় চলে আসে। উদাহরণস্বরূপ মিলাদ শরীফের যে আনুষ্ঠানিকতা আমরা করে থাকি, যে পদ্ধতিতে আমরা মিলাদ পালন করে থাকি, আচ্ছা কুরআনে পাক একত্রিত হওয়া, কুরআনে পাকের মধ্যে এরাব লাগানো, আচ্ছা এই ধরনের আরও অনেক উদাহরণ রয়েছে, মসজিদসমূহে মেহরাব তৈরি করা, সেগুলো নির্মাণ করা, আজ আমরা মসজিদের মিনার তৈরি করি, এই সমস্ত জিনিস করে থাকি, বড় সুন্দর আলিশান মসজিদ নির্মাণ করি, এভাবে তো রসুল্লাহ সাল্লাহু আলি আসসালামের জমানার মধ্যে ছিল না। যেহেতু কেননা হুজুর সাল্লাহু আলি আসসালাম এই কাজসমূহ থেকে নিষেধ করেননি, তো সমস্ত জন এ কাজের উপর ঐক্যমত যে এই বিষয়সমূহকে জায়েজ বলেছেন। তো যখন এই বিষয়সমূহকে জায়েজ মানা হয়, তো আরও অন্যান্য বিষয়সমূহ রয়েছে, চাই মিলাদ শরীফের নামে ইসালে সাওয়াবের কোনো ধরনের কোনো আনুষ্ঠানিকতা হোক, কোরআন খতমের কোনো পদ্ধতি হোক, অনুরূপভাবে মিলাদ শরীফ উদযাপন যেভাবে জায়েজ রয়েছে আর তার মধ্যে চারাঘা করা আর এই সমস্ত বিষয়াদি, তারও মূল এই রেওয়ায়তসমূহ হয়ে থাকে যে যা বেদাতে হাসানার আওতায় চলে আসে। তো সর্বোপরি আমি আরজ করছিলাম, তিনি যখন ওনাকে বললেন তো তিনিও বললেন যে আমারও অন্তর আল্লাহ প্রসারিত করলেন যেভাবে এই দুইজনের সিনাকে প্রসারিত করেছিলেন। নিয়ম অনুসারে কোরআনকে জমা করার সে অবস্থা তৈরি হল, এটার সওয়াব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, তিনি রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ দিয়েছেন আর এই রায় দিয়েছেন। মাদানী ছেলের দর্শক, কথা তো অনেক রয়েছে, ওনার জীবনের উপর যদি আমরা আলোচনা করি, ওনার বীরত্বের উপর যদি আমরা আলোচনা করি, ওনার এলমের ব্যাপারে যদি আমরা আলোচনা করি, আর কিভাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাথে তিনি আপন জীবন অতিবাহিত করেছেন আর রসুলের মুরাদ হয়েছেন জিনার জন্য হুদ আল্লাহ রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আবি উমর, যে উমরের মাধ্যমে ইসলামকে আপনি সম্মান দান করুন। এক রেওয়ায়তের মধ্যে উমর বিন খত্তাব অথবা উমর বিন হিসাম, উনাদের মাধ্যমে ইসলামকে সম্মান দান করুন। তো এই দোয়া আল্লাহ ওনার হকে কবুল করেছেন আর তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুরাদে রসুল হলেন আর তিনি ঈমান গ্রহণ করলেন। অতপর তিনি এইভাবে গোলামীর সে হক আদায় করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, দুজন ওয়াজির আমার আসমানে রয়েছে আর দুজন জমিনের মধ্যে, আসমানের মধ্যে ফেরেস্তা রয়েছে ওয়াজির আর জমিনের মধ্যে হযরত আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহু। কোন একবার মসজিদে আগমন করার পর ওনাদের হাত পাকড়াও করলেন আর ইরশাদ করলেন যে এক হাতে আবু বকরের হাত, অন্য হাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর ওনারা মসজিদে আসলেন এবং বললেন যে কিয়ামতের দিন এভাবেই আমাদেরকে উঠানো হবে, যে আমার এক হাতে আবু বকরের হাত হবে আর এক হাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত হবে। আল্লাহ করিম আসহাবে রসুলের সাথে আমাদের পরিপূর্ণ সত্যিকারের আকীদাত মোহাব্বত দান করুন, ওনাদের উত্তম আলোচনা করার শোনার আমাদের তৌফিক দান করুন, আর কোরআনের সাথে ওনাদের যে সম্পর্ক মোহাব্বত ছিল রাবতালা সেরকম মোহাব্বত আমাদেরকেও দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।